শ্রোতা বন্ধুরা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর নামে আপনাদের শুকরিয়া জানাই, যিনি শান্তির মালিক, যিনি চান সবাই তার প্রতিষ্ঠিত ধার্মিকতার পথকে বুঝুক আর নিজেদের সে পথে উৎসর্গ করুক এবং তার সাথে অনন্তকাল প্রকৃত শান্তিতে বাস করুক। আপনাদের ধার্মিকতার পথ অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য আজ ফিরে আসতে পেরে আমরা আনন্দিত। আমাদের গত তিনটি পাঠে দেখেছি আল্লাহ কিভাবে তুর পাহাড়ে আগুন, বজ্রপাত আর সিঙ্গারের আওয়াজের মধ্য দিয়ে বনি ইসরায়েলদের সাথে কথা বলেছিলেন এবং তার দশটি পবিত্র হুকুম তাদের দিয়েছিলেন। আমরা আরও দেখেছিলাম আল্লাহ কিভাবে তুর পাহাড়ের ভিত্তিভূমিতে একটি কোরবানিগাহ তৈরি করেন এবং কোরবানির জন্য নিখুঁত পশু জবাই দেওয়ার জন্য ইসরায়েলদের লোকদের নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ নির্দেশ দিয়েছিলেন কারণ তিনি ধার্মিক এবং তার পাক কিতাবে বলে যে
লোক সমস্ত শরীয়ত পালন করেও মাত্র একটি বিষয়ে গুনাহ করে, সে সমস্ত শরীয়ত অমান্য করেছে বলতে হবে। গুনাহ হল আল্লাহর কালাম অমান্য করা। গুনাহ যে বেতন দেয় তা হল মৃত্যু।
যেহেতু বনি ইসরায়েলরা আল্লাহর সব হুকুমকে মেনে চলতে পারেনি, তাদের আল্লাহর উদ্দেশ্যে একটা নিষ্পাপ কিছু কোরবানি দিতে হতো, যাতে করে নির্দোষ পশুটি যে দোষী তার জায়গায় বিকল্প হিসাবে মরতে পারে। পশুটি তার জীবনকে সঁপে দিল যাতে গুনাহকারী না দিতে হয়। এভাবে আল্লাহ প্রমাণ করলেন যে তিনি ধার্মিক এবং তিনি মানুষের প্রচেষ্টার প্রেক্ষিতে গুনাহকে মাফ করে দেন না। আল্লাহ শুধু সঠিক কোরবানির রক্তের উপর ভিত্তি করেই গুনাহ মাফ করেন। আজকে আমাদের পাঠের নাম হচ্ছে ভেঙে ফেলা হুকুমসমূহ। নবী মুসা আর ইসরায়েলের জাতিদের গল্পের এই পর্যায়ে এসে দেখা যায় তারা মরুভূমিতে তুর পাহাড়ের সামনে এখনও ছাউনি করে আছে। আল্লাহ দশটি বিশেষ হুকুম দেওয়ার পর কি ঘটেছিল সেটি দেখার জন্য চলুন তৌরাত শরীফে ফিরে যাওয়া যাক। আমরা হিজরত কিতাবের ২৪তম অধ্যায় পড়ছি। কিতাব বলে,
মাবুদ মুসাকে বললেন, তুমি পাহাড়ের উপরে আমার কাছে উঠে এসে কিছুকাল এখানেই থাকো, লোকদের শিক্ষা দেওয়ার জন্য পাথরের যে ফলকের উপর আমি শরীয়ত ও হুকুম লিখে রেখেছি তা আমি তোমাকে দেব। এই কথা শুনে মুসা তার সাহায্যকারী ইউসাকে নিয়ে রওনা হলেন। তারপর তিনি আল্লাহর পাহাড়ে গিয়ে উঠলেন। তিনি বৃদ্ধ নেতাদের বলে গেলেন, আমার ফিরে না আসা পর্যন্ত আপনারা এখানেই অপেক্ষা করুন, হারুন আর হুর আপনাদের সঙ্গে রইলেন, ঝগড়া বিবাদ হলে লোকেরা যেন তাদের কাছে যায়। মুসা পাহাড়ে উঠবার সময় পাহাড়টা মেঘে ঢেকে গেল আর তুর পাহাড়ের উপর মাবুদের মহিমা স্থির হয়ে রইল। ৬ দিন পর্যন্ত পাহাড়টা মেঘে ঢাকা রইল। তারপর সপ্তম দিনে সেই মেঘের মধ্য থেকে মাবুদ মুসাকে ডাকলেন। বনি ইসরায়েলদের চোখে মাবুদের মহিমা জ্বলন্ত আগুনের মতো হয়ে পাহাড়ের চূড়ায় দেখা দিল। পাহাড় বেয়ে উঠতে উঠতে মুসা সে মেঘের ভিতরে ঢুকে গেলেন। তিনি ৪০ দিন ও ৪০ রাত সেই পাহাড়ে রইলেন।
চলুন এখানে থামা যাক। পরবর্তী অধ্যায়নে আল্লাহ চাইলে আমরা জানব আল্লাহর তুর পাহাড়ে সেই ৪০ দিন সময়কালে মুসাকে কি বলেছিলেন। যা হোক, আজকে আমরা দেখতে যাচ্ছি তুর পাহাড়ের ভিত্তিভূমিতে যারা ছাউনি করে মুসার ফিরে আসার জন্য অপেক্ষা করেছিল সেই বনি ইসরায়েলদের সাথে কি ঘটেছিল। আমরা সবাই জানি আল্লাহর জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করা আদমের সন্তানদের জন্য সহজ না। হাল ছেড়ে দেওয়া, আল্লাহর কালামকে ভুলে যাওয়া ও নিজের ইচ্ছামতো পথে যাওয়া আমাদের জন্য খুব সহজ। এভাবে এখন আমরা বনি ইসরায়েলদের সম্পর্কে যা পড়তে যাচ্ছি তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই বেদনাদায়ক গল্পটির মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করতে চান। ৩২তম অধ্যায়ে আমরা দেখি,
পাহাড় থেকে নেমে আসতে মুসার দেরি হচ্ছে দেখে লোকেরা হারুনের চারপাশে জড়ো হয়ে বলল, পথ দেখিয়ে নিয়ে যাবার জন্য আপনি আমাদের দেবদেবী তৈরি করে দিন, কারণ ওই মুসা যে আমাদের মিশর দেশ থেকে বের করে এনেছে তার কি হয়েছে আমরা জানি না। জবাবে হারুন তাদের বললেন, তোমাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কানের সোনার গহনা খুলে এনে আমাকে দাও। তাতে সকলে তাদের কানের গহনা খুলে এনে হারুনকে দিল। লোকেরা হারুনকে যা দিল তা গলিয়ে ছাঁচে ফেলে যন্ত্রপাতির সাহায্যে তিনি বাছুরের আকারে একটা মূর্তি তৈরি করলেন। সেটা দেখে বনি ইসরায়েলরা বলল, ভাইয়েরা, এর মধ্যে রয়েছে তোমাদের সব দেবদেবী, মিশর দেশ থেকে এই দেবদেবী তোমাদের বের করে এনেছেন।
আপনি কি দেখেছেন বনি ইসরায়েলরা কি করেছিল? খুব বেশি দিন হয়নি তারা একথা বলেছিল, মাবুদ যা বলেছেন আমরা তার সবই করব। আমরা তাদেরকে প্রথম ও দ্বিতীয় হুকুম ভাঙতে দেখি, যেগুলো আল্লাহ মাত্রই তুর পাহাড়ের উপর তাদের দিয়েছিলেন। আল্লাহ তাদের বলেছিলেন, প্রথমত, আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না। দ্বিতীয়ত, পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না। কিন্তু বনি ইসরায়েলরা কি করেছিল? তারা আল্লাহর দিকে পিছন ফিরল এবং তাদের নিজেদের জন্য বাছুরের আকারে একটা মূর্তি তৈরি করল, যেরকম মূর্তি তারা মিশরে দেখেছিল। কেন বনি ইসরায়েলরা এত তাড়াতাড়ি আল্লাহ আর তার কালামের দিকে পিছন ফেরাল? কারণ তারা চেয়েছিল এমন একজন আল্লাহকে যাকে তারা দেখতে আর ছুঁতে পারে। তারা ছিল আজকালকার মানুষদের মতো, যারা আল্লাহর কালামকে অগ্রাহ্য করে এবং মানুষ ও তাদের ঐতিহ্যকে অনুসরণ করে। চোখে দেখা যায় এরকম মানুষকে অনুসরণ করা, যাকে কেউ দেখে না সেরকম আল্লাহকে অনুসরণ করার থেকে আরও সহজ। এ কারণে আদমের অধিকাংশ সন্তানেরা মানুষের ধারণাকে বিকল্প হিসাবে দেখে, আল্লাহর সত্য কালামের কাছে যেটার কোনো শক্ত ভিত্তি নেই। এখন দেখা যাক, বনি ইসরায়েলরা তাদের নিজেদের জন্য সোনালী বাছুর তৈরি করার পর কি ঘটেছিল। কিতাব বলে,
এই ব্যাপার দেখে হারুন সেই বাছুরের সামনে একটা কোরবানগাহ তৈরি করে এই কথা ঘোষণা করলেন, আগামীকাল মাবুদের উদ্দেশ্যে ঈদ হবে। পরের দিন লোকেরা খুব সকালে উঠে পোড়ানো কোরবানি এবং যোগাযোগ কোরবানি দিল। তারপরে তারা খাওয়া দাওয়া করতে বসল এবং পরে হৈহুল্লা করে আমোদ প্রমোদ করবার জন্য উঠে দাঁড়াল।
আপনি কি শুনেছেন হারুন কি করেছিল? কিতাব আমাদের বলে যে
সেই বাছুরের সামনে একটা কোরবানগাহ তৈরি করে এই কথা ঘোষণা করলেন, আগামীকাল মাবুদের উদ্দেশ্যে ঈদ হবে।
এটা কি সত্য ছিল? বনি ইসরায়েলরা কি এই উপায়ে মাবুদের ইবাদত করতে পারত? অবশ্যই না। আমরা জানি যে তারা যে ঈদের আয়োজন করেছিল সেখানে আল্লাহর কোনো অংশগ্রহণ ছিল না। তারা শুধু প্রথম ও দ্বিতীয় হুকুম ভাঙেইনি, তৃতীয় হুকুমটিও ভেঙেছিল, যেটা বলে, কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের মাবুদ আল্লাহর নাম নেবে না। তাদের মুখে ছিল আল্লাহ মাবুদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু তাদের মন ছিল তার থেকে অনেক দূরে। তাদের ইবাদত ছিল অনর্থক, আল্লাহকে নিয়ে তাদের কথাগুলো ছিল মূল্যহীন, তাদের আর্জিগুলো ছিল শুধু অনেকগুলো অর্থহীন বশ্যতার উদাহরণ, যেটা আল্লাহকে শুধু রাগান্বিতই করতে পারত। এখন চলুন গল্পটা শেষ করা যাক।
এরপর মাবুদ মুসাকে বললেন, তুমি নিচে নেমে যাও, তোমার ঐসব লোক যাদের তুমি মিশর দেশ থেকে বের করে এনেছ তারা জঘন্য হয়ে গেছে, এর মধ্যেই তারা আমার হুকুম থেকে দূরে সরে গেছে। তারা নিজেদের জন্য বাছুরের আকারে একটা মূর্তি তৈরি করে নিয়েছে, তারা মাটিতে পড়ে তাকে সেজদা করেছে এবং তার উদ্দেশ্যে পশু কোরবানি করে বলেছে, ভাইয়েরা, এর মধ্যে রয়েছে তোমাদের দেবদেবী, এই দেবদেবী মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন। মাবুদ মুসাকে আরও বললেন, এই সব লোকদের আমি জানি, এরা একটা একগুয়ে জাতি, তুমি আমাকে বাধা দিও না। তাদের বিরুদ্ধে আমার রাগ আগুনের মতো জ্বলতে থাকুক, আমি তাদের ধ্বংস করে ফেলব, তারপর তোমার মধ্য দিয়ে আমি একটা মহান জাতি সৃষ্টি করব। মুসা তখন তার মাবুদাল্লাকে কাকুতি মিনতি করে বললেন, তোমার কুদরতির হাত বাড়িয়ে মহাকুদরতিতে যাদের তুমি মিশর দেশ থেকে বের করে এনেছ, তোমার সেই বান্দাদের উপর কেন তোমার এত রাগ? কেন মিশরীয়রা এই কথা বলবার সুযোগ পাবে যে পাহাড়ি এলাকার মাঝখানে এনে তাদের হত্যা করে দুনিয়ার বুক থেকে মুছে ফেলবার খারাপ ইচ্ছা নিয়েই তুমি তাদের বের করে এনেছ? তোমার এই ভীষণ রাগ তুমি থামাও, দোয়া করো তোমার বান্দাদের উপর তুমি এই বিপদ এনো না। তোমার গোলাম ইব্রাহিম ইসহাক ও ইসরায়েলের কথা মনে করো, তুমি নিজের নামেই কসম খেয়ে তাদের বলেছিলে, তাদের বংশধরদের আসমানের তারার মতোই অসংখ্য করে তুলবে আর তোমার ওয়াদা করা দেশের চিরকালের অধিকার হিসাবে তাদের বংশধরদের দেবে। এই কথা শুনে বাবুদের মনে দোয়া হল, তার বান্দাদের উপরে যে বিপদ আনবার কথা তিনি বলেছিলেন তা আর আনলেন না। এরপর মুসা শাহাদত ফলক দুটি হাতে করে পাহাড় থেকে নিচে নেমে গেলেন। ফলক দুটার সামনে এবং পিছনে দুদিকেই লেখা ছিল, সেই দুটা ছিল আল্লাহর নিজের হাতের কাজ, আর তার উপর খোদাই করা লেখাটিও ছিল তার। ইউসা যে মুসার সাথে ছিল, লোকদের চেঁচামেচি শুনে মুসাকে বললেন, ছাউনি থেকে যুদ্ধের আওয়াজ আসছে। জবাবে মুসা বললেন, সেটা যুদ্ধ জয়লাভের আওয়াজও নয়, যুদ্ধে হেরে যাবার আওয়াজও নয়, আমি যা শুনতে পাচ্ছি তা গানের আওয়াজ। তারপর মুসা ছাউনির কাছাকাছি গিয়ে ওই বাছুরটা আর লোকদের নাচানাচি দেখতে পেলেন। তা দেখে তিনি রাগে জ্বলে উঠলেন এবং হাতের পাথর ফলক দুটা ছুঁড়ে ফেললেন, তাতে সেই দুটা পাহাড়ের নিচে পড়ে টুকরা টুকরা হয়ে ভেঙে গেল। মুসা তাদের তৈরি সেই বাছুরের মূর্তিটা আগুনে পুড়িয়ে দিলেন, তারপর সেটা গুঁড়া করে পানির উপর ছড়িয়ে দিয়ে বনি ইসরায়েলদের খাওয়ালেন। তিনি হারুনকে বললেন, ওই লোকেরা তোমার কি করেছিল যে তুমি তাদের এই রকম ভীষণ গুনাহের মধ্যে টেনে আনলে? জবাবে হারুন বললেন, তুমি রাগ করো না, তোমার তো জানা আছে খারাপির দিকেই এই সব লোকের ঝোঁক। তারা এসে আমাকে বলল, পথ দেখিয়ে নিয়ে যাবার জন্য আপনি আমাদের দেবদেবী তৈরি করে দিন, কারণ ওই মুসা যে মিশর দেশ থেকে আমাদের বের করে এনেছে তার কি হয়েছে আমরা জানি না। এই কথা শুনে আমি তাদের বললাম, যাদের সোনার গহনা আছে তারা যেন তা খুলে আমার কাছে নিয়ে আসে। তারা আমাকে সোনা এনে দেবার পর আমি তা আগুনে ছুঁড়ে ফেলে দিলাম আর এই বাছুরটা বের হয়ে আসল। মুসা দেখলেন লোকগুলো বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বুঝতে পারলেন হারুন তাদের হাতের বাইরে যেতে দিয়েছে আর তাতেই শত্রুর কাছে তারা হাসির পাত্র হয়ে উঠেছে। মুসা ছাউনিতে ঢুকবার পথে দাঁড়িয়ে বললেন, তোমরা যারা মাবুদের পক্ষে আছো তারা আমার কাছে এসো। তাতে লেবি গোষ্ঠীর সবাই তার কাছে জমায়েত হল। তখন তিনি তাদের বললেন, ইসরায়েলের মাবুদ আল্লাহ বলেছেন, তোমরা প্রত্যেকে নিজের নিজের কোমরে তলোয়ার বেঁধে নাও আর ছাউনিতে সমস্ত জায়গায় গিয়ে যাকে সামনে পাও তাকেই হত্যা করো, সে ভাই হোক, বন্ধু হোক বা প্রতিবেশী হোক। লেবীয়রা মুসার হুকুম মতোই কাজ করল, তাতে সেই দিন প্রায় 3,000 লোক মারা পড়ল। হারুনের তৈরি বাছুরটা নিয়ে লোকেরা যা করেছিল তার জন্য মাবুদ তাদের উপর মহাবিপদ পাঠিয়ে দিলেন।
এরপর মাবুদ মুসাকে পাথর ফলক দুটিকে কেটে তিনি যেগুলো ভেঙেছিলেন তার জায়গায় প্রতিস্থাপন করতে বললেন। এগুলোর উপর মাবুদ ইসরায়েলের সন্তানরা যে 10টি হুকুম ইতিমধ্যে ভেঙেছিল সেগুলো পুনরায় লিখলেন। বনি ইসরায়েলরা কত বড় গুনাহ করেছিল, তারা আল্লাহর পাক শরীয়ত ভেঙেছিল, মানুষের খারাপ মন আবার নিজেকে দেখাল। ইসরায়েলের লোকদের জন্য এসব কিছু করা সত্ত্বেও আমরা দেখতে পাই কত তাড়াতাড়ি আল্লাহ যে ধার্মিকতার পথ প্রতিষ্ঠা করেছিলেন তা থেকে তারা সরে গেল। তারা নিজেদের জন্য ধর্ম তৈরির নিমিত্তে অন্য পথ বেছে নিয়েছিল, তারা নিজেদের হাত দিয়ে করা কাজের পথ বেছে নিয়েছিল। আল্লাহ যে পথ তৈরি করেছিলেন তারা সেই পথের দিকে পিছন ফিরে তাদের নিজেদের জন্য যে ধর্ম বেছে নিয়েছিল তার জন্য আনন্দ করেছিল। আল্লাহর নাম তাদের ঠোঁটে ছিল কিন্তু তাদের মন ছিল তার থেকে অনেক দূরে। এ কারণেই তারা বাছুরের মূর্তি পর্যন্ত তৈরি করেছিল, তাদের হাতে করা কাজের থেকে আনন্দ নিয়েছিল এবং জীবন্ত ও সত্য আল্লাহর দিকে পিছন ফিরে গিয়েছিল। এই বেদনাদায়ক গল্প থেকে আল্লাহ আমাদের কি শিক্ষা দিতে চান? আল্লাহ চান তার সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা নিয়ে আমরা যেন ভাবি। সম্ভবত অনেকে আছেন যারা ভাবছেন, আমি বনি ইসরায়েলদের মতো নই, আমি আল্লাহর থেকে কখনো পিছন ফিরে যাইনি এবং কোনো মূর্তিকে পূজা করিনি। আপনারা যারা এভাবে ভাবেন আপনারা কি আসলেই নিশ্চিত যে আপনারা কখনো কোনো মূর্তিকে পূজা করেননি? হয়তো আপনি নিজের জন্য তৈরি করা কোনো মূর্তিকে পূজা করেননি। যা হোক, মূর্তি মানেই এমন নয় যে ইবাদত করার জন্য সেটিকে কোনো খোদাই করা ভাস্কর্যের ছবি হতে হবে। মূর্তি হল সেটি যেটি আমাদের এবং আল্লাহর মধ্যে অবস্থান করে। টাকা, কাপড়, যৌনতা, ফুটবল, টেলিভিশন, নিজের সত্তা, আপনার নিজের মতো আরেকজন ব্যক্তি অথবা আপনার পূর্বপুরুষদের ঐতিহ্য, এগুলো মূর্তি হতে পারে। কেউ কেউ আবার কোনো ভক্তির বস্তু আর রক্ষাকবচের মতো মূর্তির সাথে জড়িয়ে রাখে নিজেকে। অনেকের কাছে তাদের ধর্মীয় বিধিনিষেধগুলো তাদের মূর্তিস্বরূপ। তারা আল্লাহর কালাম শোনার চেয়ে দোয়া আর রোজা রাখাকে বেশি গুরুত্ব দেয়। আল্লাহ ও তার সত্যের জায়গা নিয়ে নেয় এমন যে কোনো কিছুই মূর্তির সমর্থক। আপনার আল্লাহ কে? আপনি আসলে কাকে ইবাদত করেন? আল্লাহ মাবুদকে নাকি অন্য কোনো মূর্তিকে? আল্লাহর নাম কি শুধু আপনার মুখেই, নাকি তার নাম আপনার মনের ভিতরেও আছে? যারা সত্যিকারভাবেই আল্লাহর ইবাদত করে আর যারা অন্য কোনো মূর্তিকে পূজা করে, তাদেরকে আলাদা করার জন্য একটা জিনিস আছে, সেটা হল আল্লাহর কালাম। আল্লাহর সত্য কালামের প্রতি আপনাদের মনোভাব কি? আপনি কি আল্লাহর কালাম জানেন? আপনি কি তা বিশ্বাস করেন? আপনি কি আপনার সমস্ত হৃদয় দিয়ে তা ভালোবাসেন? নাকি আপনি বনি ইসরায়েলদের মতো, যাদেরকে আল্লাহ বলেছিলেন,
এই লোকেরা মুখে আমাকে সম্মান করে কিন্তু তাদের দিল আমার কাছ থেকে দূরে থাকে, তারা মিথ্যাই আমার ইবাদত করে, তাদের দেওয়া শিক্ষা মানুষের তৈরি কতগুলো নিয়ম মাত্র।
আপনি কি অবস্থায় আছেন? আল্লাহ মাবুদ যিনি মুসাকে তার ধার্মিকতার শরীয়ত দিয়েছিলেন, আপনি কি আসলেই তার ইবাদত করেন? আপনি কি তার কালাম বিশ্বাস করেন? নাকি আপনি নিজের ধার্মিকতার কাজের পথে আপনার আশাকে স্থান দিচ্ছেন, যেমনটা বনি ইসরায়েলরা করেছিল? ঘটনা যেটাই হোক, কিতাব বলে,
অন্য লোকেরা যাতে দেখে শিখতে পারে সেই জন্যই তাদের উপর এই সব ঘটেছিল। এই জন্য আমার প্রিয় বন্ধুরা, তোমরা মূর্তি পূজা থেকে পালিয়ে যাও। তোমাদের বুদ্ধিমান জেনেই আমি এই সব কথা বলছি, কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের হ্রদের মধ্যে থাকাই হবে ভীতু, বেঈমান, ঘৃণার্যোগ্য, খুনি, জেনাকারী, জাদুকর, মূর্তি পূজাকারী এবং সব মিথ্যাবাদীদের শেষ দশা। আমরা মানুষের সাক্ষী গ্রহণ করে থাকি, কিন্তু আল্লাহর সাক্ষী তার চেয়েও বড়, আর তিনি তার পুত্রের বিষয়ে সেই সাক্ষ্য দিয়েছেন, যিনি এসে আমাদের বুঝবার শক্তি দিয়েছেন, যেন সত্য আল্লাহকে আমরা জানতে পারি। প্রিয় সন্তানেরা, প্রতিমার সঙ্গে তোমাদের কোনো সম্বন্ধ না থাকুক।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। শোনার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী সময়ে আল্লাহ চাইলে আমরা আল্লাহর অসামান্য পরিকল্পনাটির বিষয়ে জানব, যেটি তিনি করেছিলেন যাতে তার ধার্মিকতার পথের সাথে আপোষ ছাড়াই তিনি গুনাহকারী বনি ইসরায়েলদের মাঝে থাকতে পারেন। আল্লাহ আপনাদের রহমত দান করুন, যাতে আপনারা তার কালাম থেকে এই গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাটি স্মরণে রাখেন।
প্রতিমার সঙ্গে তোমাদের কোনো সম্বন্ধ না থাকুক।